বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 19 নভেম্বর, 4 অগ্রহায়ণ এবং ফার্সি 29 অবন। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যয়িক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে রাজনীতিবিদদের চেয়ে বেশি অর্থ পাচার করে সরকারি কর্মচারীরা, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি। থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
শুরু হচ্ছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। প্রথমেই প্রধান কয়েকটি সংবাদ শিরোনাম। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল বিশাল যুদ্ধ জাহাজ। মহাসাগরে চলতে সক্ষম এই জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ইরানের উপর শর্ত আরোপের অবস্থানে আমেরিকা নেই, পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো ওয়াশিংটনকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। এবং ভারতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত। শপথ গ্রহণের 3 দিনের মধ্যে ইস্তফা দিলেন ভারতের বিহার রাজ্যের শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি মোহাম্মদ আমির হোসাইন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ ইউনিটে আজ যুক্ত হয়েছে নতুন যুদ্ধজাহাজ শহীদ রুদাকি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিশাল এই যুদ্ধজাহাজ সংযোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে 3D রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই যুদ্ধজাহাজ মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। এই যুদ্ধজাহাজ সাগরে ইরান সহ বিভিন্ন দেশের বাণিজ্য জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 3টি নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। জারিফ বলেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে ইরান প্রস্তুত রয়েছে, যদি আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করা বন্ধ করে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তিনটি নির্বাহী আদেশ দিতে পারেন। ইরান ও পাঁচ জাতি গোষ্ঠীর সঙ্গে আলোচনার টেবিলে প্রবেশ করা আমেরিকার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান বলেছে, সে দেশের জন্য কোনো ধরনের শর্ত আরোপ করার অবস্থানে মার্কিন সরকার নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিব জাদে প্রেস টিভিকে এক সাক্ষাৎকারে একথা বলেন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কিছু শর্ত আরোপ করতে যাচ্ছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে খাতিব জাদে একথা বলেন। ইরানের মুখপাত্র বলেন, তার দেশ এর আগে একবার যেসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেসব বিষয় নিয়ে আরেকবার আলোচনা করবে না। ইরান কোনো অবস্থায় তার জাতীয় নিরাপত্তা নিয়ে আপোষ করবে না বলে জানিয়ে খতিব জাদে বলেন, প্রতিরক্ষা শক্তির প্রশ্নে পশ্চাৎ প্রসারণ তো দূরের কথা, এ বিষয়ে সংলাপে বসতেই তেহরান রাজি নয়। এদিকে ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফ্রেডেরিকা মোগেরিনি আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে গতকাল বুধবার ২১১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর আগে গত সোমবার ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ২১৩৯ জনের। এরপর গত মঙ্গলবারও শনাক্ত রোগীর সংখ্যা ২০০০ এর বেশি ছিল। মঙ্গলবার ২২১২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। মাঝে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দেড় থেকে ২০০০ এর মধ্যে ছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৪,৪১,১৫৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬,৩০৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩,৫৬,৭২২ জন। গত ২৪ ঘন্টায় দেশে ১৭,৫৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩.৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া লোকজনদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে শীতে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দেখিয়ে দিল টাকা পয়সার কোনো মূল্য নেই। তিনি কিছু প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদক মণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ যেখানে করোনা সামলাতে হিমশিম খেয়েছে সেখানে আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রম একদিনের জন্যও থামতে দেয়নি। অনেক উন্নত দেশের প্রবৃদ্ধি যেখানে মাইনাস গ্রেডে সেখানে আমরা প্রবৃদ্ধির লক্ষ্য হয়তো ধরে রাখতে পারিনি, কিন্তু পাঁচের উপরে আমাদের প্রবৃদ্ধি থাকবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা করোনা মহামারীতে মৃত্যুর হার কম রাখতে সক্ষম হয়েছি। রোহিঙ্গা সংকটের জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাব গৃহীত হয়েছে। ১৮ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ১৮ নভেম্বর বিপুল ভোটে চতুর্থবারের মতো প্রস্তাবটি গৃহীত হয়। মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক জাতিসংঘের প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন জানানোর জন্য আমি আবার বলছি, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক জাতিসংঘের প্রস্তাবটিকে ধারাবাহিকভাবে সমর্থন জানানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত ও পুলিশের 2 কনস্টেবল আহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত ও পুলিশের 2 কনস্টেবল আহত হয়েছে। আজ বৃহস্পতিবার নাগরোটায় ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের এক কর্মকর্তা বলেন, তাদের কাছে খবর ছিল ট্রাকে করে কাশ্মীরে প্রবেশ করতে পারে সন্ত্রাসীরা, সেজন্য প্রত্যেক গাড়ি থামিয়ে তল্লাশি শুরু হয়। এ সময় একটি গাড়ি থেকে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। ট্রাক থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই ঘটনার জেরে সাময়িকভাবে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের পরে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কাশ্মীরে গত শুক্রবার পাকিস্তানি বাহিনীর আক্রমণে 6 সাধারণ মানুষসহ 11 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছিলেন আধা সামরিক বাহিনী BSF এর 1 জওয়ান ও সেনাবাহিনীর 4 সদস্য। ওই হামলায় কমপক্ষে 20 আহত হন। সেই ঘটনার জের না মিটতেই ভারতে বড়সড় হামলা চালাতে সন্ত্রাসীরা ট্রাকে করে জম্মু কাশ্মীরে প্রবেশ করছিল বলে প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে। অন্যদিকে আজ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গোপন সূত্রে গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে আজ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সেনাবাহিনীর 50 রাষ্ট্রীয় রাইফেলস ও আধা সামরিক বাহিনী CRPF সমন্বিত যৌথ বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এ সময় লুকিয়ে থাকা গেরিলারা যৌথ বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের বিহার রাজ্যের JDU নেতা ও শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী শপথ গ্রহণের 3 মধ্যেই ইস্তফা দিয়েছেন। পদত্যাগকারী মন্ত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা রয়েছে। এমনকি দুর্নীতির অভিযোগে 2017 সালে তাকে দল থেকে বহিষ্কার করাও হয়েছিল। একবার বহিষ্কৃত হওয়ার পরও তিনি কিভাবে মন্ত্রিত্ব পেলেন সেই প্রশ্ন তুলে বিরোধী RJD-র অভিযোগ, ওই ঘটনা নীতিশ কুমারের দ্বিচারিতার স্পষ্ট প্রমাণ দেয়। কেবলমাত্র দুর্নীতি নয়, শিক্ষামন্ত্রীর পদ পাওয়া মেওয়ালালের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। মার্কিন সরকার ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার জন্য ইরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। বাগদাদের মার্কিন দূতাবাসে বুধবার এক বিবৃতি প্রকাশ করে দাবি করা হয়েছে, মঙ্গলবার রাতে বাগদাদের গ্রিন জোনে যেসব রকেট আঘাত হেনেছে তা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো নিক্ষেপ করেছে। ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, 2015 সালের পরমাণু সমঝোতা অনুযায়ী যদি ইরানের পরমাণু কর্মসূচির উপর সীমাবদ্ধতা আনতে হয় তাহলে দেশটির অর্থনৈতিক সুবিধা পাওয়া উচিত। টাইম ম্যাগাজিনকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। জোসেফ বোরেল বলেন, এটি শুধু পরমাণু চুক্তি নয়, এটি অর্থনৈতিক চুক্তিও বটে। ইরান প্রত্যাশা করে তার পরমাণু কর্মসূচি সীমিত করার জন্য বিনিময় থাকতে হবে। কানাডার ডিজিটাল গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সাইবার কর্মসূচি গোটা বিশ্বের সাইবার অপরাধজনিত হুমকির প্রধান উৎস। বুধবার ওই সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে এই দাবি করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো সাইবার তৎপরতা বিশ্বের সাইবার নিরাপত্তার জন্য সর্বাধুনিক হুমকি হিসাবে কাজ করছে। ইরানে কানাডার দূতাবাস আপাতত বন্ধ রয়েছে এবং তেহরানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জুসপে পেরোনে বর্তমানে ইরানে কানাডার স্বার্থ দেখাশোনা করছেন। কানাডায় বসবাসরত ইরানি নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানোর জন্য গত মঙ্গলবার পেরোনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। আর এরই সঙ্গে শেষ করছি আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র দুই মাস। ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবেন। ওই প্রতিশ্রুতির অংশ হিসেবে মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। ইরানের প্রযুক্তিমন্ত্রী সৈয়দ মাহমুদ আলাভি ও দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের প্রধান সৈয়দ পারভেজ ফাত্তাসহ মোট নয় ব্যক্তি এবং সেই সাথে ইরানের সঙ্গে যোগাযোগ রাখার অজুহাতে একটি জাহাজ সহ দেশটির 49টি প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইরানের প্রযুক্তি মন্ত্রীকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম, শিল্প ও তেল শোধনার কাজে ইরানের দরিদ্র মানুষের কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে দেশটির বহু কোম্পানি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা দেওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় দাবি করেছেন, ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রচেষ্টাই কাজ হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প সরকার ইরানকে নতজানু করতে ব্যর্থ হওয়ার পরও তারা নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে তাদের সে আশা পূরণ হবে বলে মনে করছে। কিন্তু খোদ পাশ্চাত্যের বিশ্লেষকরাই বলছেন, ইরানের ব্যাপারে মার্কিন সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র চরম বিদ্বেষ চরিতার্থ করার জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা দিয়ে চলেছেন। মার্কিন বিশ্লেষক ঈশান তারোর দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে ইরানের ব্যাপারে ট্রাম্পের নীতির কথা উল্লেখ করে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়ে এলেও তিনি নিষেধাজ্ঞা দিচ্ছেন এই আশায় যে ইরান আলোচনায় ফিরে আসবে এবং ইরান আমেরিকার কঠিন শর্ত মেনে নেবে। এদিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দেশের ভেতরে ও বাইরে প্রবল চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থানে অটল রয়েছেন। তবে ইরান মার্কিন কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে মিশন চালিয়েছেন তা এখন সর্বোচ্চ ব্যর্থতায় পৌঁছেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের রাজনীতিবিদরা নয়, বিদেশে বড় অঙ্কের অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, রাজনীতিবিদরা নয়, বিদেশে বড় অঙ্কের অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তাদের সংখ্যাই বেশি। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন,
কানাডায় আমার ধারণা ছিল বোধ হয় রাজনীতির সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তত্ত্ব এসেছে সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীদের বাড়িঘর ওখানে আছে, ওনাদের ছেলে মেয়ে ওখানে থাকে। আমার কাছে 28টি কেস আসছে, এর মধ্যে রাজনীতিবিদ হলেন 4 জন, আর কিছু আছেন আমাদের ব্যবসায়ীরা, ওই যে গার্মেন্টের ব্যবসায়ীরা। শুধু জানা কানাডা এখানে মালয়েশিয়া তো একই অবস্থা, কিন্তু তথ্য পাওয়া খুব ডিফিকাল্ট। ইনলিগালি যদি নিয়ে যান তাদের আমাদের আইনের আওতায় আনা আমরা সম্ভব হবে আশা করি, আমরা উই আর ওয়ার্কিং অন।
বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার হবার জন্য বিদেশি সরকারও কিছুটা দায়ী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেমন সুইজারল্যান্ডে কে ব্যাংকে টাকা রাখলো সেই তথ্য আমাদের দেয়া হয় না, তারা স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলে, কিন্তু যদি বলি কার কার টাকা আছে সেই তথ্য দাও তখন তারা দেয় না, এটি একটি ডাবল স্ট্যান্ডার্ড। এ প্রসঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলছে।
বাংলাদেশ রাষ্ট্রটা এটা রান বাই এ সিন্ডিকেট, এখন সিন্ডিকেটের মধ্যে সরকারি আমলাতন্ত্র আছে, ব্যবসায়ীরা আছে এবং ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়েছে, রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়েছে, টোটাল যে গ্যাং, গ্যাংয়ের মধ্যে এক গ্যাং আরেক গ্যাংকে একিউজ করে, মানে রাজনীতিবিদরা তাদের দুর্নীতি ঢাকার জন্য সরকারি কর্মচারীরা বেশি টাকা পাচার করছে বলতেছে, এটা সরকারি কর্মচারীদের মধ্যে চাপের মধ্যে রাখাও একটা লক্ষ্য, চাপের মধ্যে রেখে যাতে সরকারের প্রতি আর ওরা বোডাউন করে।
ক্ষমতাসীনদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে দুর্নীতির বিস্তার প্রসঙ্গে উল্লেখ করে এই বামপন্থী নেতা বলেন,
পিয়া সম্রাট, তারপরে রণ হক সিকদার, তারপরে বরকত, ওই ফরিদপুরের ওই মানে নাম বললে তো অনেক, নাম বললে তো নামের তো কোনো শেষ নাই, সম্রাটের চাইতে আরো বহু বড় বড় সম্রাট আছে, অর্থাৎ ওরা সবাই রাজনৈতিক পরিচয়ে লুটপাট করছে, যুবলীগ বলেন, এমপি পাপলু বলেন, এবং দুদক তো অলরেডি বলছে যে 20 জন এমপি তারা তদন্ত করবে, অলরেডি দুদক ডিক্লেয়ার দিচ্ছে 20 জন এমপি নাম বলছে।
তবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির অভিযোগ গ্রহণ থেকে প্রসিকিউশন পর্যন্ত প্রতিটি ধাপে কর্মকর্তাদের সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে, যাতে দুদকের মাধ্যমে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার এই বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো বিশাল যুদ্ধজাহাজ, মহাসাগরে চলতে সক্ষম এই জাহাজ থেকে নিক্ষেপ করা যাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। ইরানের উপর শর্ত আরোপের অবস্থানে নেই আমেরিকা, পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো। ওয়াশিংটনকে বিনা শর্তে পরমাণু সমঝোতায় ফিরতে হবে। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 গেরিলা নিহত এবং শপথ গ্রহণের 3 দিনের মধ্যে ইস্তফা দিলেন ভারতের বিহার রাজ্যের শিক্ষামন্ত্রী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।